সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আলাপনে। আজকের বিষয় আপনারা শুনলেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। আসলে এই বিষয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে এবং আজই কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন এই বিষয়ে। আর এটি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি, টেলিফোনে যোগ দিয়েছেন ঢাকা থেকে একজন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। স্বাগত জানাচ্ছি আপনাকে আলাপনে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনাকে আলাপনে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
সুপ্রিয় শ্রোতা, আমি বললাম যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ইরানের পারমাণবিক কর্মসূচির যে চুক্তি হয়েছে 2015 সালে, সে বিষয়ে কি, সে বিষয়ে নানান আলোচনা সমালোচনা বেশ কয়েকদিন ধরে হচ্ছে, ইদানিংকালে এটি তীব্র হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পারমাণবিক চুক্তি বন্ধে বা কমাতে 2015 সালে যে চুক্তিটি করা হয়েছিল জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA এই নামে, সেটি ঠিকমতো মানছে না ইরান। আর এই কারণেই যুক্তরাষ্ট্র এই চুক্তির সমর্থনে থাকবে কি থাকবে না, সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রেসিডেন্ট দিতে যাবেন। আর এই ঘোষণার ক্রিয়া প্রতিক্রিয়া কি পড়বে যুক্তরাষ্ট্রের অন্যান্য দলের উপরে, আইন প্রণেতাদের উপরে বা গোটা বিশ্বের উপরে, সেটি আসলে আজকে আমাদের মূল আলোচনা। আমরা কথা বলছিলাম নাজমুল আশরাফের সঙ্গে গতকাল এই বিষয়টি নিয়ে। তিনি বলেছেন যে এটা অনেকটা হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় যা বলেছেন সেই রকম অনেক কথার মতো একটিও হতে পারে, আবার কি হতে পারে আমরা নিশ্চিতভাবে জানি না। তো আজকে তার বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি, হয়তো আমাদের এই আলোচনা চলার মাঝখানেই প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করতে পারেন স্পিচ। যদি শুরু করেন তাহলে আমরা তার স্পিচ সরাসরি সুপ্রিয় শ্রোতা আপনাদেরকে শোনাবো। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে প্রথমে আসছি, আপনার কি মনে হয়?
যেটা আপনি বললেন, আজকে যে কোনো সময় প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে তার সিদ্ধান্ত ঘোষণা করবেন। এ পর্যন্ত যে সমস্ত পত্রপত্রিকা এবং নিউজ এজেন্সিগুলো যে বিশ্লেষণ এবং খবর দিয়েছে তাতে মনে হচ্ছে তিনি সরাসরি এটা থেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিচ্ছে এটা বলবেন না। প্রেসিডেন্ট এই চুক্তির ব্যাপারে একটি বিষয় জানা দরকার, সেটা হচ্ছে প্রতি 90 দিন অন্তর প্রেসিডেন্টকে সার্টিফাই করতে হয় যে ইরান চুক্তির শর্ত মেনে চলছে। আপনারা কি আমার কথা শুনছেন?
জি জি, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি।
তো চুক্তির শর্ত মেনে চলছে, ফলে আমি এটা সার্টিফাই করছি অব্যাহত রাখার জন্য। কিন্তু তিনি যদি তা না করেন তাহলে অনেকটা তার থেকে প্রত্যাহারের কাছাকাছি দাঁড়ায়। এবারে তিনি যেটা করছেন পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী, সেটা হচ্ছে তিনি এটা কংগ্রেসকে দায়িত্ব দেবেন এর ব্যাপার নিয়ে পর্যালোচনা করার জন্য। তিনি বলবেন যে তারা চুক্তির মানে লেটার হিসাবে যেটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলো পরমাণু সংক্রান্ত পারমাণবিক অস্ত্র সংক্রান্ত সেই অংশটা মোটামুটি পালন করে চলেছে, কিন্তু তারা ক্ষেপণাস্ত্র তৈরি করছে যেটা চুক্তির যে অন্তর্গত উদ্দেশ্য সেটা কিছুটা ব্যাহত করছে। বিশেষ করে তিনি আর উল্লেখ করবেন তারা আঞ্চলিক ক্ষেত্রে ওই অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের যোগ সাজশ রয়েছে, তারা তাদেরকে সমর্থন করছে এবং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য তারা ভূমিকা রাখছে, ফলে সেটা কড়াকড়ি করা উচিত এটা বলবেন বলে ভবিষ্যৎবাণী করছে, ফোরকাস্ট করছে সংবাদ ভাষ্যকাররা।
এই দুটো বিষয় আপনি যেটি উল্লেখ করলেন এটি আসলে মনে হচ্ছে কি পয়েন্ট যুক্তরাষ্ট্রের, যে ইরান সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। আজকে সকালবেলা তিনি কনজারভেটিভ আমেরিকানদের উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানেও বারবার উল্লেখ করেছেন এই কথাটি যে ইরান হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসীদের মদদ দেওয়ার ক্ষেত্রে ইরান সর্বোচ্চ ভূমিকা পালন করছে, এই একটি বিষয়। এবং আরেকটি যেটা বললেন যে ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, যে চুক্তির যে মূল শর্তগুলো ছিল এই শর্তের আওতায়। আমি নাজমুল আশরাফের কাছে যাচ্ছি, সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আমি পরে আসছি। নাজমুল আশরাফ, কি মনে করেন যে চুক্তির মূল যে শর্তগুলো ছিল যুক্তরাষ্ট্র কি কি পয়েন্টে এটার বিরোধিতা করতে চাচ্ছে বা এখান থেকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে?
এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প বা তার প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিন্তু এই চুক্তি লঙ্ঘনের কোনো অভিযোগ আনা হয়নি। যেটি প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এটি আমেরিকার স্বার্থে না, আমেরিকার স্বার্থের পক্ষে না এই চুক্তিটি। এখন তার মানে 2015 সালে যখন চুক্তিটি করা হয়েছিল সেটি কি তখন স্বার্থের পক্ষে ছিল, এখন স্বার্থের পক্ষে নেই, এই বিষয়টা কিন্তু পরিষ্কার না। শুধুমাত্র ইরানকে সন্ত্রাসবাদের জন্য দায়ী করা এবং এই পরমাণু কর্মসূচি আমেরিকার স্বার্থে হয়নি এই কথা বলার বাইরে কিন্তু নির্দিষ্ট করে কোনো পয়েন্ট প্রেসিডেন্ট ট্রাম্প বা তার প্রশাসনে কেউ কিছু এখন পর্যন্ত বলছেন না। কিন্তু কেন তাহলে এটা বাতিল করার কথা তিনি বলছেন বা এই চুক্তি থেকে সরে আসার কথা বলছেন, সেটি যেটি কালকে বলছিলাম যে এটি তো তার একটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতিটি রক্ষা করতে গিয়েই তিনি বারবারই কথাটা বলছেন। এবং ইরানকে কিন্তু এই চুক্তির অন্য যেসব অংশীদার আছেন, অন্যান্য যেসব দেশ আছেন পশ্চিমা বিশ্বে, তার মানে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে বলেই তো সেটা সচল আছে। এখন চুক্তি লঙ্ঘনের কোন অভিযোগ কিন্তু তারা আনছেন না এবং অন্যান্য যে পক্ষগুলো আছে এই চুক্তির ওই দেশগুলো তারাও কিন্তু অভিযোগ তো আনেনি এবং তারা কিন্তু আমেরিকার এই চুক্তি থেকে সরে যাওয়ার বিপক্ষে বলছে। কেউ কেউ এখনো স্পষ্ট করেনি অবস্থান, কিন্তু কোন কোন দেশ এর মধ্যে বিপক্ষে বলেছে এবং সেটি আন্তর্জাতিকভাবে দীর্ঘদিনের প্রক্রিয়ার মাধ্যমে যে একটি চুক্তি হয়েছে সেটি থেকে একতরফাভাবে কোন রকমের যৌক্তিকতা না দেখিয়ে সরে আসাটা কিন্তু আমেরিকার যে প্রভাব গোটা বিশ্বের উপরে সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং আন্তর্জাতিকভাবে যেসব সমঝোতা হয় সেসব করার ক্ষেত্রে ভবিষ্যতে আমেরিকার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, এমনটাই কিন্তু বিশ্লেষকরা বলছেন। সেক্ষেত্রে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের পক্ষে একটাই যুক্তি দেখি, সেটি হচ্ছে এটি ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতিটা তিনি যখন দিয়েছিলেন তখনও সমালোচনা হয়েছিল যে এটা করা ঠিক কিনা, যেমন করে আপনার ইমিগ্রেশন বা আপনার মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণ করা বা ওবামা কেয়ার বাতিল করা, এগুলোর পক্ষে কিন্তু যথেষ্ট যুক্তি তথ্য প্রমাণ এবং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বা আন্তর্জাতিক বিশ্বের স্বার্থে হয় এরকম কিছু নাই। এই সবকিছু একরকমের গোয়ার্তুমি মনে হয় এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে কথা বলেন বা রাজনীতি করেন, তিনি রাজনীতিতে নতুন কিন্তু অনেক বেশি দক্ষতা দেখানোর চেষ্টা তিনি করেন, রাজনীতিবিদদেরকে উনি অনেক বেশি বোঝেন এবং জানেন।
আচ্ছা, এখানে আপনাকে ছোট্ট করে একটু প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের একটু অংশ শোনাই, আগের বক্তব্যের, গতকাল বা পরশু দিয়েছিলেন এই ইরান প্রসঙ্গে কেন, আমি ছোট্ট করে শুনিয়ে আবার আলোচনায় আসছি।
The Iran deal, which may be the single worst deal I've ever seen drawn by anybody, if that deal doesn't conform to what it's supposed to conform to, there's going to be big, big problems for them.
নাজমুল্লাহ সাহেব, আপনি বলছিলেন যে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ হচ্ছে না, এই জন্য তিনি বাতিলের কথা বলেছেন, আর এখানে বলছেন যে ইট উইল বি এ বিগ বিগ প্রবলেমস, কি বোঝাতে?
এখন সেই সমস্যাটা কি এটাও কিন্তু স্পষ্ট না, এবং এটা ইজ নো মোর ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এক্স্যাক্টলি এই টার্মে কিন্তু উনি একাধিকবার বলেছেন, এই স্পিচে হয়তো অন্য বিষয়টা নিয়ে এসেছেন, কিন্তু ইরানকে দায়ী করা সপক্ষে কোনো যুক্তি নাই বা চুক্তি লঙ্ঘনের পক্ষে কোনো তথ্য নাই, এবং আমেরিকা সরে আসলেও বাকি যারা পক্ষ আছেন এই চুক্তি তারা কিন্তু থাকবেন। আর ট্রাম্প তো সেটা তিনি তার নির্বাহী ক্ষমতা বলে সেখান থেকে সরে আসার কথা বলবেন, কিন্তু এটা তারপরে কি হবে যে এরপরে 3 মাসের যে সার্টিফিকেশন সেটা তিনি করবেন না, ডিসার্টিফিকেশন করবেন, কিন্তু তাকে তো কংগ্রেসে যেতে হবে এবং কংগ্রেসের যে অবস্থান এমনকি রিপাবলিকানদের মধ্যেও যে বিভাজন বিভিন্ন বিষয়ে ট্রাম্পের এই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি বা সিদ্ধান্তের ক্ষেত্রে, সেক্ষেত্রে কংগ্রেসও এটাকে অনুমোদন করবে কিনা সেটা প্রশ্ন কিন্তু আছে, আর ডেমোক্রেট তো ডেফিনেটলি সেটার বিরোধিতা করবেন।
আপনাকে আমি কি আরো একটা সাউন্ড বাইট শোনাতে পারি? জাতীয় সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের বক্তব্য এই ইরান ডিল নিয়ে এই মুহূর্তে যেসব আলোচনা হচ্ছে তার খানিকটা বিরোধিতা করেছেন তিনি তার বক্তব্যে, আমরা শুনি।
With both with respect to China and with respect to any effort to negotiate with North Korea, going to them and saying, hey, work a deal with us on the nuclear issue, you can count on us to actually enforce it, that would be a laughable proposition if we've just walked away from the Iranian nuclear deal. And by the way,
জ্যাক সালিভান মূলত বলছিলেন যে মানে এই চুক্তি বাতিলের বা এই চুক্তির সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়ে আবার যদি নর্থ কোরিয়ার সঙ্গে এই পারমাণবিক কর্মসূচি বন্ধে কোনো চুক্তি করার কথা বলি সেটা হাস্যকর হবে।
কালকে বলছিলাম যে ইরানের সাথে এই চুক্তির বরখেলাপ যদি আমেরিকা করে থাকেন বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করে থাকে সেক্ষেত্রে নর্থ কোরিয়ার বিষয়টি আসবে এবং নর্থ কোরিয়ার সংকটটি তো তিনি আরো অনেক জটিল করে ফেলেছেন, তো সেখানটায় সমঝোতার চেষ্টা যে করা হচ্ছে, কূটনৈতিক চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু সফল হওয়াটা খুব দুরূহ হয়ে যাবে, এটা একটা এক্সাম্পল হয়ে যাবে। তাছাড়া আপনার আপনি জেমস ম্যাটিস ডিফেন্স সেক্রেটারি, তারপরে জয়েন্ট চিফ অফ স্টাফ আর্মির, তারা দুজনও কিন্তু এই চুক্তি
তিনি বোধহয় কিছু জিজ্ঞেস করতে চান। তাওহিদ
জি, আমি দুজন অতিথির কাছে একই প্রশ্ন করতে চাই। যেমনটা নাজমুল আশরাফ বলছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে কিছু বলছেন না, একই সঙ্গে আমরা এটাও তো জানি যে যারা রাজনীতি করেন তারা আসলে কোনো একটি পদক্ষেপ নেন অন্য কোনো একটি উদ্দেশ্যে। যেহেতু তিনি বলছিলেন যে আগের সরকার যখন করেছে তখন এটি যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল, এখন বিপক্ষে হয়ে গেল কেন, এই কথার মধ্যে দিয়ে আসলে অন্য কোনো ইঙ্গিত রয়েছে কিনা? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান পদক্ষেপ কি অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য করছে বলে আপনারা মনে করেন?
আচ্ছা, আরো আরো একজন আছেন, আমি ওই কবির কিরণকে একটু নেই, উনি লাইনে আছেন নিউ জার্সি থেকে। হ্যালো, হ্যালো,
হ্যাঁ বলছি, আমি কবির কিরণ নিউ জার্সি থেকে বলছি।
হ্যাঁ, আপনি বোধহয় আলোচনা শুনছিলেন, একটু কি কোনো মন্তব্য বা প্রশ্ন করবেন?
আমার মন্তব্যটা আসলে একটু ভিন্ন ভাবে আমি বলতে চাচ্ছি এখানে আলোচকদের কাছে।
জি,
সেটা হলো যে আমেরিকা সারা বিশ্বের লিডার এবং ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট যেভাবে উত্তর কোরিয়া সম্বন্ধে, ইরান সম্বন্ধে বক্তব্য দিচ্ছে, এটি সারা বিশ্বে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এবং এই যে চুক্তির কথা বলা হয়েছে, সেই চুক্তিগুলো নিজের স্বার্থ যখন হবে, এটা তো কতগুলো ডিপ্লোমেসির ব্যাপার রয়ে গেছে, হ্যাঁ, নেগোসিয়েশনের ব্যাপার রয়ে গেছে। আমার যেটা মনে হয়, আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প বোধহয় সাকসেসফুলি কোনো কিছু বের করে নিয়ে আসতে পারবে না, কারণ সে অলরেডি মাঠ গরম করে দিয়েছে, হ্যাঁ, এবং সারা বিশ্বে তার ক্রেডিবিলিটিটা অনেকটা নষ্ট করে দিচ্ছে। যেমন একটা দেশকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেবে এই ধরনের কমেন্ট যখন করে, তখন মানুষজন তাকে আসলে ট্রাস্ট করতে পারে না। যেমন মনে হচ্ছে যে এটা এটা একটা ডিস্ট্রাকটিভ কমেন্ট, নট লাইক কনস্ট্রাকটিভ ওয়ে টু ডিল উইথ দ্য পিপল অর পলিটিক্যালি ডিল উইথ দ্য পিপল। হ্যাঁ, তো চুক্তি সম্বন্ধে আমি যেটা বলবো সেটা হলো যে চুক্তিটা সাকসেসফুলি আনাটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, আমার যেটা মনে হয় আর কি। আর এমনিতে আমাদের আপনাদের আলোচনার যে শুনে আমার যেটা মনে হলো যে আমেরিকার ভাবমূর্তিটা এবং আমারও যেটা মনে হয় অনেকটা কমে গেছে সারা বিশ্বে।
আমরা তাহলে
সেটা বাড়ানোর জন্যই আমাদের আসলে কিছুটা কাজ করতে হবে, এবং আমরা যারা বিভিন্ন অবস্থায় আছি তাদের মানুষজনদের কাছে সেটা পৌঁছে দিতে হবে যে আমেরিকার প্রেসিডেন্ট একটা কথা বললো, এর অর্থ এই নয় যে সব মানুষগুলোই খারাপ বা সব মানুষে
আপনাকে শুনিয়েছি, আপনি কি একটু বিশ্লেষণ করবেন?
দেখুন, এটি একটি বহুমাত্রিক দিক আছে পুরো ব্যাপারটা। তিনি নির্বাচনকালে বলেছেন বলেই সেটা পালনের জন্য উঠে পড়ে লেগে গেছেন, ব্যাপারটা না, তার চাইতে অনেক গভীর। এটা হচ্ছে ওই ইরানের সাথে চুক্তির ব্যাপারে রিপাবলিকান পার্টি মানে একবার ভয়ঙ্কর ভাবে সেটা বিরোধিতা করেছিল। আপনি
2015 সালে যখন হয়েছিল,
হ্যাঁ, 15 সালে 3 বছর পর্যন্ত আলোচনা হয়েছে, দীর্ঘদিন আলোচনা হয়েছে, তো তারা প্রচন্ড ভাবে বিরোধিতা করেছিল এবং এতটাই বিরোধিতা করেছিল, আপনাদের আরো খেয়াল থাকবে, ওই অঞ্চলের রাজনীতির সাথে, ভূ রাজনীতির সাথে পুরো জিনিসটি জড়িত। সেটা হচ্ছে এতটাই তারা বিরোধিতা করেছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং সেটা যে সৌজন্য বিবর্জিত একটি কাজ হয়েছিল যে তিনি হোয়াইট হাউসের সাথে কোন রকম যোগাযোগ করেনি, দরকারই মনে করেনি, তাকে উপেক্ষা করেছেন, অবমাননা করেছেন, অমর্যাদা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে, এবং করতে পেরেছেন এই কারণে যে রিপাবলিকান মেজরিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা এই সাহস দেখিয়েছে। সম্ভবত শ্বেতাঙ্গ কোনো প্রেসিডেন্ট হলে এই ঘটনা ঘটতো না, সেটা একটা দিক। যাই হোক, তো ফলে ওই এইটার বিরোধিতা আছে অন্য কারণে, ওই যে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে নীতিমালা সেই সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের একটা ধারণা থাকতে পারে কিন্তু তার সাথে বেশ কিছু কট্টর জেনারেল ওই ধরনের মত প্রকাশ করেছেন ওই দলের রাজনীতিকরা ছাড়া। এই একটা দিক। অন্য আর একটা দিক হচ্ছে যে আপনার আপনি একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারেন, সেটা হচ্ছে এই এখনই যে কোনো সময়ে আপনার অলরেডি বলে দেওয়া হয়েছে যে ওবামা কেয়ার যেটা এই দেশের স্বাস্থ্য নীতি প্রেসিডেন্ট ওবামা চালু করেছেন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, সেটার থেকেও তিনি সরে আসার জন্য চেষ্টা করেছেন। কংগ্রেস পারেনি, ঐক্যমতে পৌঁছতে পারেনি বলে ব্যর্থ হয়েছে। এখন তিনি এক্সিকিউটিভ অর্ডার বলে কিছু নীতিমালা নিয়ে এমনটা করছেন যে সেটাকে দুর্বল করে দেওয়ার ঘটনা আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। ফলে সেটাও জিনিসটা পুরো একাধিক ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, সেটা হচ্ছে তার প্রেসিডেন্টের পূর্ববর্তী প্রেসিডেন্ট যিনি ছিলেন তার আমলের যে মানে সিগনেচার
প্রোগ্রামগুলো,
হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা
ধরনের
সেগুলোকে ডিসমেন্টেল করা, সেগুলোকে বাতিল করে দেওয়ার একটা প্রচন্ড টেন্ডেন্সি তার ভিতরে কাজ করছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু তার দল রিপাবলিকান পার্টির মেজরিটি সমর্থন আছে। এই এই বিশেষ ক্ষেত্রে মানে ইরানের সাথে যে ডিল, এটার ব্যাপারে যদিও রিপাবলিকান দলের কেউ কেউ একটু দ্বিমত প্রকাশ করছেন, এগুলো করছেন, কিন্তু অন্তর্নিহিত ভাবে তাদের মেজরিটির মধ্যে ব্যাপারে একটা সন্তোষ আছে এবং ইসরায়েলও খুব সন্তুষ্ট আছে। এটার থেকে প্রত্যাহার করার ব্যাপারে পশ্চিম ইউরোপীয়রা রাজি নাই, এটা যেমন সত্য, রাশিয়াও নেই, ইরানও, আপনার চায়নাও নেই, কিন্তু এখানে আরেকটা নতুন ফ্যাক্টর এখন জড়িত হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি জানেন মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট প্রথম কোন দেশ সফর করলেন, তিনি সফর করলেন যে সৌদি আরব, তার সাথে বিপুল পরিমাণ অর্থনৈতিক চুক্তি হয়েছে, সমস্ত সর্বয় চুক্তি
হয়েছে,
সৌদি আরব ইরানকে ধ্বংস করে দিতে চায়, মানে পারলে তো যদি আমেরিকা, যেমন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আমি একবার ধ্বংস করে দেবো নর্থ কোরিয়াকে, প্রায় সেই ভাষায় সৌদি আরব ইরানের ব্যাপারে কথাবার্তা বলে। শিয়া সুন্নি বিরোধ ছাড়াও তাদের মানে প্রভাব ওই অঞ্চলে প্রভাব বিস্তারের ক্ষেত্রে সৌদি আরবের অবস্থান অত্যন্ত কট্টর এবং তারা ইরানকে ডিস্ট্রয় করতে চায়, যে কোনো ভাবে কাবু করে ফেলতে চায় অন্তত পক্ষে। তো সেক্ষেত্রে সেটা একটা করেছে, আমেরিকাকে প্রভাবিত করেছে, কিন্তু অন্য ক্ষেত্রে আরেকটা দেখুন, একটা একেবারে অবিশ্বাস্য রকম ঘটনা ঘটেছিল এই কদিন আগে, তিনি রাশিয়া সফরে গেলেন সৌদি আরবের অত্যন্ত বৃদ্ধ নুব্জ মানে রাজা, আসলে সে দেশ এখন পরিচালনা করছে তার 31 বছর বয়স্ক পুত্র যুবরাজ, যাই হোক, সেখানে গিয়ে আবার বিপুল পরিমাণ অঙ্কের মানে অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর করেছেন। তাকে এটা আসল উদ্দেশ্য ডেকে, আসল উদ্দেশ্য হচ্ছে যে ইরান ডিল থেকে তাদেরকেও সরিয়ে আনার জন্য একটা পরোক্ষ চেষ্টা করা। যাই হোক, এই হচ্ছে একাধারে অনেকগুলো অন্তর্নিহিত ঘটনাগুলো ঘটছে। তো এই চুক্তি থেকে আমেরিকা সেজন্যই এই চাপের ক্ষেত্রে নানা ধরনের এই সমস্ত পশ্চিমা ইউরোপীয় দেশগুলো এটার পক্ষে আছে,
মানে জিওপলিটিক্যাল
বিশ্ব জনমতের পক্ষে, আমেরিকার অনেক জেনারেলের পক্ষে, তার ডিফেন্স সেক্রেটারি এর পক্ষে, এই সমস্ত কারণে তিনি তাৎক্ষণিকভাবে এখান থেকে প্রত্যাহার না করে এটা ধীর গতিতে চলার নীতি নিয়েছেন, এখন কংগ্রেসের হাতে চলে যাবে, কংগ্রেসকে 90 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে,
60 দিনের
মধ্যে, সরি 90 দিনের মধ্যে উনি সার্টিফাই করতে হবে, এভরি 90 ডেজ 60 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্ত করে তারা যদি এটাতে প্রত্যাহার না নেয় তাহলে এক ধরনের ওই পরোক্ষ প্রত্যাহারের পর্যায়ে পড়ে যাবে, এবং ইতিমধ্যে আরেকটা সম্ভবত তিনি ঘোষণা করতে পারেন ওই দেশের যে ন্যাশনাল গার্ড বাহিনী যেটা আছে, তাদের কিছু লোকের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা, তাদের অর্থনৈতিক বিরাট সাম্রাজ্য আছে সেগুলোর অনেকগুলোর ক্ষেত্রে ব্যাংক ইত্যাদি ইনস্টিটিউশন গুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা, এই সমস্ত কিছু পদক্ষেপ তিনি নেবেন বলে ধারণা করা হচ্ছে।
আচ্ছা, কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট ট্রাম্প বোধহয় ভাষণ দেবেন, আমি টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি, তো তার আগে ইরান ডিল তিনি শুধু যে যুক্তরাষ্ট্রের প্রবলেম এটা না, বৈশ্বিক প্রবলেম বলে একটি মন্তব্য করেছেন, সেটি আপনাদের শোনাই একটু।
Ultimately, I will do what's right for the United States and really what's right for the world, because that's really a world problem. That's beyond just the United States. That's a world problem. And it's a problem that has to be solved.
Rafiqul Haq jog diyechen Florida theke. Hello.
Assalamu alaikum.
Wa alaikum assalam. Alochona kothay shunchilen apni?
আমি শুনেছি অনেকটাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একটা বেশ গুরুত্বপূর্ণ এই
ইরান চুক্তি বিষয়ে,
যেটা ইরান চুক্তি নিয়ে, এই এই চুক্তি থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে বা ইরান যদি দেউলিয়া হয়ে যায় চুক্তিতে, তাহলে এই বর্তমান বিশ্বের রাজনীতিতে এর কি প্রভাব পড়তে পারে?
এই প্রশ্নটি আসলে আমিও জিজ্ঞেস করেছিলাম, নাজমুল আশরাফের কাছে আসছি। আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য শুনলেন যে যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো সেটিই তিনি করবেন, আর এটা শুধু যুক্তরাষ্ট্রের একার সমস্যা না, বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের আর কে এই সমস্যার কথা এই মুহূর্তে বলছে? ইরানকে
বলেনি এখন পর্যন্ত কেউ। প্রেসিডেন্ট ট্রাম্পের যে অংশটুকু আপনি শুনলেন তার বক্তব্যের, বেশিরভাগ ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, অনেক বিতর্কিত বিষয়ে তিনি কথার ফুল ঝুড়ি মানে ছাড়েন, সেখানে কিন্তু কোনো সাবস্টেন্টিভ বক্তব্য থাকে না, তেমন গুরুত্বপূর্ণ বা তেমন কোনো তথ্যই থাকে না, যুক্তিও খুব একটা থাকে না। তো তিনি জাস্ট সাদামাটা ভাবে বলে ফেলেন, সুইপিং কমেন্ট করে ফেলেন, শুধু যুক্তরাষ্ট্রের না সারা বিশ্বের জন্য সমস্যা। সেটা কি, বিশ্বের কোন দেশ বলেছে কি ধরনের সমস্যা, সেগুলো কিন্তু নাই, এবং আমরা জানি যে এখন পর্যন্ত অন্য কেউ এটাকে সমস্যা হিসেবে দেখেনি। এর আগে তাওহিদুল ইসলাম যে প্রশ্নটা করেছিলেন যে এটা কি রাজনৈতিক কারণে বিরোধিতা কিনা,
মানে অন্য কোনো পরিকল্পনা আছে কিনা এর পেছনে,
জি জি, ওবামার সময়ের কিন্তু সবকিছুই তিনি একের পর এক বাতিল করার চেষ্টা করছেন, উল্টে দেওয়ার চেষ্টা করছেন, বিরোধিতা তো করেই যাচ্ছেন, কিন্তু যে কাজগুলো ওবামার সময় ভালো হয়েছিল, আপনি দেখেন এই যে ওবামা কেয়ার, এটার ব্যাপারে তো গত 7 বছর ধরে টানা রিপাবলিকানরা বিরোধিতা করেছে, তারপরে রিপাবলিকানরা কেন বিল পাস করতে পারছে না?
কিছু
মানুষ তো থাকে যারা হয়তো একেবারে উচিত বা যৌক্তিক বা সঠিক বা সত্যের পক্ষে অবস্থান নেয়, 2-4 জনের ভোটের কারণে কিন্তু একটা বিল পাস হয় না। তো সেই কারণে কিন্তু আমি বলবো যে রিপাবলিকানরা যখন এটার বিরোধিতা করেছিলেন ওবামার আমলে, তখন সেটা ইরানি চুক্তি বলেন, আপনার ওবামা কেয়ার বলেন, এই সব কিছু কিন্তু রাজনৈতিক কারণে বিরোধিতা করা। আবার এখন যখন তাদের দল ক্ষমতায় এসেছে, ডেমোক্রেটরা হয়তো একইভাবে বিরোধিতা করবে, কিন্তু এখন পর্যন্ত যে বিষয়গুলোতে ডেমোক্রেটরা বিরোধিতা করেছেন সেগুলো কিন্তু খুব যৌক্তিক, বিভিন্ন পক্ষের বক্তব্য এবং যুক্তি আলোচনা বিতর্ক থেকে আমরা যা দেখি সেগুলো অনেকটা সাবস্টেন্টিভ বক্তব্য, কিন্তু রিপাবলিকানদের কেউ কেউ অনেক বেশি সোচ্চার স্বরূপ, এবং তারা যে ভূমিকাটা পালন করছেন তার কারণে কিন্তু এই ধরনের অযৌক্তিক বা দেশের জন্য ক্ষতিকর বা উপকারী না এরকম বিষয়গুলো তিনি করতে পারছেন না। এখন ওবামাকে তিনি আপনার কংগ্রেসের মাধ্যমে বাতিল করতে পারলেন না, এখন তিনি নির্বাহী আদেশের মাধ্যমে আংশিক পরিবর্তন করে ফেললেন, এবং সেটা শেষ পর্যন্ত কি হবে আবার কংগ্রেসে গিয়ে আমরা সেটা দেখবো। ইরান চুক্তির বিষয়টা আমার ধারণা যে এটি আরেকটা নতুন ফ্রন্ট তিনি খুলেছেন, কোরিয়া নিয়ে অনেকদিন চলেছে নর্থ কোরিয়া, দেশের ভিতরে আপনার ইমিগ্রেশন থেকে শুরু করে ওবামা কেয়ার আরো অনেক কিছু নিয়ে রাজনীতি হয়েছে। তিনি তো দায়িত্বে এসেছেন 9 মাস হয়, এ পর্যন্ত একটা কি বিষয় দেখাতে পারেন যেই সিদ্ধান্তটি নিয়ে তিনি সফল হয়েছেন, সবার সমর্থন পেয়েছেন, এমনকি নিজ দলের সবাই নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন, তা কিন্তু না। তার মানে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু তার জায়গা থেকে এটা বলতে পারেন যে যেহেতু তিনি নির্বাচনে জিতেছেন, তিনি যা কিছু বলেছিলেন, যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর পক্ষে জনমত ছিল, জনগণের সমর্থন ছিল, সে কারণে তিনি জিতেছেন, ফলে সেগুলো তিনি করবেন জনমতের প্রতিফলন ঘটানোর জন্য, এটা বলতে পারেন। কিন্তু যারা তাকে ভোট দিয়েছে তারা কি তার প্রতিটি কথার, প্রতিটি প্রতিশ্রুতির, প্রতিটি বিষয়ের প্রতি সমর্থন দিয়ে ভোট দিয়েছে? তা কিন্তু না। আমরা জানি যে ভোটাভুটির ক্ষেত্রে অনেক রকমের ফ্যাক্টর থাকে, তার মধ্যে একটা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি। এখন কারো যদি নির্বাচনী প্রতিশ্রুতি 90% বা 70% ভালো হয়, নিশ্চয়ই তার পক্ষেই মানুষ ভোট দেবে। বাকি যে 20-30% তার ভালো না, সেটা তো প্রতিফলন ঘটনার কোনো সুযোগ নাই ভোটের মাধ্যমে। ফলে ওই বিষয়গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। আপনি দেখেন যেসব স্টেটে ট্রাম্প অনেক বেশি ভোট পেয়েছেন, সেসব স্টেটে কিন্তু লোকজন এখন তার বিপক্ষে বলছে। এ পর্যন্ত যতগুলো জনমত জরিপ হয়েছে, বিষয় ভিত্তিক, এলাকা ভিত্তিক, জাতীয়, আঞ্চলিক, কোনো কিছুতেই কিন্তু ট্রাম্পের সমর্থন বা জনপ্রিয়তা বাড়ছে না। কখনো কখনো হালকা 1-2% বা ভগ্নাংশ বাড়লে তার চেয়ে বেশি কমে যায়। তার মানে হচ্ছে 9 মাসে তিনি এটা প্রমাণ করেছেন, যা কিছু তিনি বলছেন এবং করছেন তাতে করে বিরোধী পক্ষ তো বটেই, তার দলের মানুষ এবং যারা তাকে ভোট দিয়েছে তারাও তার পক্ষ থেকে সরে গিয়ে সমর্থন তুলে নিচ্ছে। এইটা যদি তিনি বুঝতে না পারেন তাহলে তো তিনি সংশোধিত হবেন না। আর এইভাবে যদি চলতে থাকেন পরিণতি কি হবে, অনেক রকমের কথা আছে, আমরা অন্তত মধ্যবর্তী নির্বাচনের সময় সেটা দেখতে পাবো তার পরিণতিটা কি হয়।
আচ্ছা, আমাদের কাছে, আমার কাছে আরো একটি সাউন্ড বাইট রেডি করা আছে আগে থেকে। কিছুক্ষণ আগে ওয়াশিংটনে কনজারভেটিভ ফোরামে ট্রাম্প যে ভাষণ দিয়েছিলেন, সেখানে এই ইরান, আইসিস, জঙ্গিবাদ নিরসন, এই সব ছাড়াও এই আরো একটি মানে বৈশ্বিক বক্তৃতা ছিল, সেটার কিছু অংশ শোনাই, ছোট্ট একটি অংশ আমি শোনাচ্ছি।
We're confronting rogue regimes from Iran to North Korea, and we are challenging the communist dictatorship of Cuba and the socialist oppression of Venezuela, and we will not lift the sanctions on these repressive regimes until they restore political and religious freedom for their people.
আমি ছোট্ট একটি বিরতি নিয়ে তারপরে ফিরে আসছি।
Voice of America, Washington.
প্রিয় শ্রোতা, আপনারা আলাপন শুনছেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি বিষয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করছেন দুজন সিনিয়র সাংবাদিক, সৈয়দ মোহাম্মদুল্লাহ নিউ ইয়র্ক থেকে এবং নাজমুল আশরাফ ঢাকা থেকে। আমাদের সঙ্গে ইতিমধ্যেই আকবর হায়দার কিরণ যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে। আপনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ সাউন্ড বাইটটি শুনেছেন নিশ্চয়ই?
শুনেছি,
জি।
আমি শুনতেই আমার মন্তব্য করতে চাই, প্রিয় সাংবাদিক, একজন হচ্ছেন বড় ভাই, একজন প্রিয় বন্ধু সৈয়দ মাহমুদুল্লাহ এবং নাজমুল আশরাফকে হ্যালো হ্যালো জানাচ্ছি আর কি। আর সেলিম হোসেন, আপনি যে বিষয় বেছে নিয়েছেন একেবারে মানে মহা সিরিয়াস একটা বিষয়,
এটা ব্রেকিং নিউজ এখন সারা বিশ্বের জন্য, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেবেন কিছুক্ষণের মধ্যেই।
হ্যাঁ, তো এমনিতেই মানে গত এমনিতে আলোচনা হচ্ছিল সেদিনও, আমি একজন খুব ফেমাস একজন মানে টক শো আলোচক আমেরিকান, ওনাকে বলতে শুনছিলাম যে এইভাবে বলছিলেন যে যা কিছু ওবামা করে গেছে তার মানে তার অপোজিট কিছু করতে হবে, মানে হোয়াট এভার ওবামা ডিড উই হি হ্যাজ টু অপোজিট হিম। তো এটা করে তো আসলে বিশ্বশান্তি আসবে না। আর উত্তর কোরিয়াকে নিয়ে নাড়াচাড়া করা মানে, তারপরে আবার কিউবার কথা বলছে, সবকিছু মিলিয়ে সারা বিশ্বে একটা কেওস লাগিয়ে দেওয়ার একটা মানে মানে উপক্রম হচ্ছে আর কি। তো আশা করছি যে মানে উনি তো কংগ্রেসের সাথে ওনার কোনো কথাবার্তার মিল হচ্ছে না বা সেনেটরদের সাথে হচ্ছে না, তো সবকিছু মিলিয়ে রিপাবলিকান পার্টির ভিতরে বাইরে মানে সব ক্ষেত্রেই একটা মানে বিশাল একটা মানে কেওস সৃষ্টি হয়েছে আর কি। তো আমি আশা করি যে আমাদের মাননীয় প্রেসিডেন্টের বোধোদয় হবে, তিনি বুঝতে তার তিনি বুঝতে পারবেন যে আসলে কি করা উচিত, এবং সবার সাথে সলা পরামর্শ করেই রিপাবলিকান ডেমোক্রেট সবার সাথে বিভিন্ন সিদ্ধান্ত তিনি অধিক ভবিষ্যতে নেবেন।
ধন্যবাদ,
আশাবাদ আমি ব্যক্ত করছি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পারমাণবিক চুক্তি হয়েছিল 2015 সালে, সেই চুক্তির প্রধান মানে 5টি শর্তের ভিতরে একটি ছিল হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 19,000 সেন্ট্রিফিউজ থেকে কমিয়ে আনতে হবে, 10 বছরে 6,104 সেন্ট্রিফিউজ রাখার প্রতিশ্রুতি। দ্বিতীয়ত ছিল যে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে বোমা তৈরি করা যাবে না, মানে পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না। আর তৃতীয় ছিল প্রধান তিনটি যেটি, সেটি হলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে হর হামেশা ওখানে ইরানের এই সমৃদ্ধকরণ কর্মসূচি সফর করতে দেওয়ার সুযোগ দিতে হবে, যার মধ্যে একটি ছিল হলো যুক্তরাষ্ট্রের বিষয়, যেটি আইএনএআরএ নাম ছিল, যার নাম হচ্ছে ইরানিয়ান নিউক্লিয়ার অ্যাগ্রিমেন্ট রিভিউ অ্যাক্ট, যেটি যুক্তরাষ্ট্রের ওই যে প্রতি তিন মাস পরপর যাওয়ার কথা। তো এই সব শর্তের ভিতরে আমার মানে খুব সুনির্দিষ্টভাবে কেউ বলছে না যে কোন শর্ত আসলে ভঙ্গ করা হয়েছে। নাজমুল্লাহ সাহেব, আপনি কি একটু আলোকপাত করবেন?
না, সেটা তো বলছিলাম যে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না এবং এগুলোকে পালন করা হচ্ছে সেটার প্রমাণ কিন্তু এই চুক্তির সব পক্ষই, এমনকি আমেরিকা, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা, তিনি আসার পর দুটো ভাগ করেছেন, তো সেটা কোনোভাবেই বলা যাচ্ছে না যে চুক্তির লঙ্ঘন। এখন বিষয়টা হলো কি যে আপনি দেখেন নর্থ কোরিয়ার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বাকযুদ্ধ হয়েছে, দুজনই মাথা গরম মানুষ বলে মানুষ বলেন এবং তাদের কথাবার্তা কোনো ঠিক নাই, পাল্টাপাল্টি যেভাবে আমরা শুনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভালো বলেছেন ভ্লাদিমির পুতিন, যেটা মনে হচ্ছে যে বাচ্চাদের ঝগড়া, তো তিনি কিন্তু একই রকমের ঝগড়া আপনার রুহানির সাথে শুরু করেছেন, হাসান রুহানির সাথে, ইরানের প্রেসিডেন্ট, এবং তা সেখানেও পাল্টাপাল্টি। যদিও ট্রাম্প যেই মাপের হুমকি দিচ্ছেন, হাসান রুহানি বা তার পররাষ্ট্রমন্ত্রী সেইভাবে দিচ্ছেন না, কিন্তু কিছু কিছু দিচ্ছেন, এখন যে চুক্তি, হ্যাঁ দিচ্ছেন কিন্তু সেই মাত্রার না। তার মানে হচ্ছে যে এটা তার একটা এক ধরনের ইগোয়েস্টিক প্রবলেম।
জাভেদ জারিফ এবং আব্দুল আজিজ, ওই যে আপনার রেভলিউশনারি গার্ডের প্রধান, দুজনেই কিন্তু কড়া বক্তব্য দিয়েছেন গতকাল এবং পরশু।
হ্যাঁ, আমি বলছি যে সেটা হয়তো নর্থ কোরিয়ার কিম জং উন বা তার ফরেন মিনিস্টারের মতো এতটা করা না, কিন্তু দিচ্ছেন। তার মানে তিনি কিন্তু প্রভোক করছেন, উস্কানি দিচ্ছেন, ফলে পাল্টা উস্কানি পাচ্ছেন। ইরান কিন্তু এরই মধ্যে এটাও বলে দিয়েছে যদি আমেরিকা একতরফা ভাবে চুক্তি থেকে সরে যায় তাহলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু তারা একটা আপনার পরমাণু বোমা পরীক্ষাও তারা চালিয়েছে, সেটাও কিন্তু এই ট্রাম্পের হুমকি দামকি প্ররোচনার ফলে যেটা হয়েছে। তো ফলে ইরান সবকিছু মেনে চলছে, তারপরে যদি এরকম সিদ্ধান্ত আমেরিকা নিয়ে থাকে তখন কিন্তু ইরানকে দোষ দেওয়া খুব মুশকিল হয়ে যাবে, তারা যদি মানে বিহেভ না করে অ্যাজ রেগার্ডস দা চুক্তি। তো সেক্ষেত্রে তো তাহলে দায়টা কার ঘাড়ে আসবে, কে এই পরিস্থিতি তৈরি করলেন এবং কার কারণে এটা হয়েছে? তবে যেমন করে প্রেসিডেন্ট ট্রাম্প দেশে এবং দেশের বাইরে বিভিন্ন শক্তি পক্ষ দেশ নেতাদের সাথে জড়িয়ে যাচ্ছেন, নিজ দল এমনকি নিজ প্রশাসন এবং নিজ প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সাথে, তো সেক্ষেত্রে তিনি তো একেবারেই একা হয়ে যাচ্ছেন এবং তার পক্ষে শক্তি দিন দিন কমে যাচ্ছে। তাহলে তিনি কিভাবে আমেরিকার মতো সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত, সবচেয়ে ক্ষমতাধর দেশ তার নেতৃত্ব দেবেন, সেই প্রশ্ন কিন্তু এসেই যায়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে মাঝে মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। জন কেলি যখন চিফ অফ স্টাফ হলেন তখন কিন্তু তার কিছু সিদ্ধান্ত কথাবার্তার ক্ষেত্রে এক ধরনের নমনীয়তা, গ্রহণযোগ্যতা এসেছিল, সেটাও কিন্তু আবার মাঝে মধ্যেই চলে যায়, থাকে না। তো এখন তার যারা উপদেষ্টা আছেন, তার যারা ক্যাবিনেট মেম্বার আছেন, তার যারা সবচেয়ে বড় মানে সহায়ক শক্তি আছেন, তাদের কারো সাথেই যখন তার মতামত মিলছে না, সিদ্ধান্ত, কাজকর্ম, কথাবার্তা, সেক্ষেত্রে সমস্যাটা একান্তই ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এটা তার প্রশাসনেরও না, রিপাবলিকানদেরও না, ডেমোক্রেটদের তো নাই, কংগ্রেসেরও না, আমেরিকার না। ফলে গোটা আমেরিকা তার মানুষ সহ কেন সেই দায় নেবেন একজন ব্যক্তির ইরেসপন্সিবল কথাবার্তা এবং কাজের? সেই জায়গাটাই হয়তো আমরা দেখতে পাবো
আমার প্রশ্ন হচ্ছে যে এই ইরান চুক্তি যদি থেকে যুক্তরাষ্ট্র সরে আসে এবং ইরানের উপর যে আগে স্যাংশন, ইকোনমিক স্যাংশন ছিল, সেগুলো যদি আবার আরোপিত হয়, তাহলে আমি এনপিআর এর একটি খবরে শুনলাম যে ক্ষতি কিন্তু যুক্তরাষ্ট্রের হবে, কারণ বোয়িং এবং যুক্তরাষ্ট্রের থেকে বিমান ইরান এয়ারলাইন্স হলো যুক্তরাষ্ট্রের কাস্টমার, বড় কাস্টমার ওই স্যাংশন তুলে নেওয়ার পর থেকে। তো এই ধরনের আরো অনেক রকম অর্থনৈতিক ক্ষতি হয়তো হতে পারে, এই বিষয়ের দিকে একটু আলোকপাত করবেন সৈয়দ মাহমুদ?
হ্যাঁ, অনেক বিপুল। আপনার পশ্চিমা বিশ্ব সেখানে প্রায় $100 billion, পাঁচ বছরে $100 billion ব্যবসা সুযোগ পাবে আমেরিকা সহ, সেটার থেকে আমেরিকার অংশটা তারা কমিয়ে আসবে, এটা এটা একটা দিক। কিন্তু অন্যদিকে হচ্ছে যে যেটা আপনাদের এক প্রশ্নকর্তা একটু আগে হয়তো বলেছিলেন যে না, ইরান মানে স্যাংশন পুরোপুরি আরোপ করা সত্ত্বেও, এত ভয়ঙ্কর সত্ত্বেও, সেই দেশের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবকাঠামো যদি আপনি দেখেন, ফলো করেন, তাহলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের থেকে ইসরায়েল ছাড়া অন্য যে কোনো দেশের তুলনায় অনেক উন্নত এখন, বা অন্তত সবচেয়ে উন্নত দেশগুলো সমপর্যায়ের। এক, ফলে পুরো বিশ্ব ওখানে আর অবরোধ আরোপ করবে না অর্থনৈতিক, যুক্তরাষ্ট্র একা করলে তার অর্থনৈতিক অবস্থা মুক্ত হবে পারবো না, অর্থনৈতিক ভাবে পশ্চিমা বিশ্বেই বিশেষ করে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আর একটা কথা হচ্ছে, ইরান ওই চুক্তি করে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে সরে আসলেও সেই দক্ষতা তো তারা হারিয়ে যায়নি, ফলে ভেতরে ভেতরে তারা তখন সেটার থেকে যদি এমন একটা পর্যায়ে আসে তারা দরকার মনে করে, তাহলে নিজেরাই এই যুক্তরাষ্ট্রের এই সরে আসাকে কেন্দ্র করে নিজেরাই সরে দাঁড়াবার কথা বলবে, এবং তখন আবার মানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে ফিরে যাবে। ওই পর্যায়ে পর্যন্ত সমৃদ্ধকরণ যার থেকে আপনার পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়, এই মুহূর্তে তারা সেদিকে যাবে এটা আমার মনে হয় না। আমার মনে হয় মোটামুটি ভাবে আমেরিকা সরে আসার পরও এটা মোটামুটি ভাবে টিকে থাকবে, এবং এই আর 3 বছর অপেক্ষা করে বিশ্ব শেষ পর্যন্ত থেকে হাঁপ ছেড়ে বাঁচতে পারবে বলে ধারণা করা যায়।
আচ্ছা, আর যদি চুক্তি থেকে সরে আসে, প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, কিন্তু এর আইনগত আর কি প্রক্রিয়া আছে?
না, উনি ঘোষণা এই আইনগত প্রক্রিয়া সরে আসলে তো আমেরিকা সরে আসলো, কিন্তু তা তিনি বলছেন না। তিনি সার্টিফাই না করে কংগ্রেসের উপরে দায়িত্ব দিচ্ছেন, সেখানে ধানাই পানাই করতে করতে সময় লেগে যাবে, ব্যাপারটা বুঝছেন?
ফলে একজন দাদাবদের উপরে
চাপ সৃষ্টি করে তাদের থেকে কিছু এডিশনাল কনসেশন আদায় করা, হয়তো আমেরিকার মানে কিছু শর্ত আছে অন্য, যে হিজবুল্লাহকে তারা সমর্থন দেয়, সেটা সাপোর্ট দেয়, গাজাতে ওদেরকে সাপোর্ট দেয়, এই ধরনের এগুলার থেকে কিছু সরে আসার জন্য তাদের উপরে চাপ সৃষ্টি করা, সিরিয়ার আসাদ সরকারকে তারা সমর্থন দেয়, ইরাকের শিয়াদেরকে তারা সমর্থন দেয়, এগুলার ব্যাপারে কিছু তাদের থেকে কনসেশন আদায় করার এই চেষ্টাগুলো হবে এক। আর একটা হচ্ছে এই চাপ দিয়ে আমেরিকার বড় বড় কোম্পানির জন্য অতিরিক্ত কিছু অর্ডার আনারও একটা পরোক্ষ চেষ্টা থাকতে পারে।
নাজমুল্লাহ সাহেব, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে, আমি আপনাকে শেষ মন্তব্য করতে অনুরোধ করব যে যদি কংগ্রেস বা মানে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট চাইলেন এই চুক্তি থেকে সরে আসতে কিন্তু অন্যরা ঐকমত্যে পৌঁছালেন না, তখন কি এটা নির্বাহী ক্ষমতা বলে তিনি করতে পারবেন কিছু, অথবা প্যারিস চুক্তি যেভাবে সরে আসা হয়েছে কিন্তু এটা এফেক্ট হতে অনেক সময় লাগবে?
তার মানে যে কাজগুলো সঠিক না তিনি করতে চেয়েছেন কংগ্রেসকে নিয়ে, রিপাবলিককে নিয়ে না পেরে নির্বাহী ক্ষমতা দিয়ে, তার কোনোটাই সফল হয় নাই। যেটা মমতা ভাই বলছিলেন যে ইরানের ক্ষেত্রে শেষ পর্যন্ত এরকমটাই হবে, যেমন আপনি দেখেন নর্থ কোরিয়ার ক্ষেত্রে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল এখন কিন্তু আস্তে নমনীয় নরম,
এবং এটা কূটনৈতিক দিকে যাচ্ছে,
ওই কূটনৈতিক রাস্তায় কিন্তু হাঁটছে এবং সেটাই আগের সরকারগুলো করেছে। তো ইরানের ক্ষেত্রে এই হুমকি ধামকির পরিস্থিতিটা হয়তো বেশি দিন থাকবে না। আর ট্রাম্প তো মানে হঠাৎ হঠাৎ
প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই বক্তৃতা দেওয়া শুরু করেছেন, আমরা 1 মিনিট কি একটু শুনতে পারবো?
জি নিশ্চয়ই।
Upon taking office, I've ordered a complete strategic review of our policy toward the rogue regime in Iran. That review is now complete. Today I am announcing our strategy, along with several major steps we are taking to confront the Iranian regime's hostile actions and to ensure that Iran never, and I mean never, acquires a nuclear weapon. Our policy is based on a clear-eyed assessment of the Iranian dictatorship, its sponsorship of terrorism, and its continuing aggression in the Middle East and all around the world. Iran is under the control of a fanatical regime that seized power
আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের আসলে সূচনা বক্তব্য শুনলাম, সূচনাতে বোঝাই যাচ্ছে উনি কি বলবেন। আমরা যা আলোচনা করেছি হয়তো এটি হবে শেষ পর্যন্ত, কিন্তু আজকে আসলে আমাদের হাতে আর সময় নাই, আলোচনা আরো কিছুক্ষণ চালাতে পারলে ভালো লাগতো। সৈয়দ মাহমুদউল্লাহ এবং নাজমুল আশরাফ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা যারা যোগ দিলেন, যারা প্রশ্ন করলেন, আকবর হায়দার কিরণ, কবির কিরণ, রফিকুল হক, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।